الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على الصلاة الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
قرآن کریم
پوتر কুরআনের মাকাম মর্যাদা ও সৌন্দর্যাবলী বর্ণনা করা হচ্ছে বিগত কয়েক সপ্তাহ যাবৎ। এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে যে পবিত্র কুরআনের দৃষ্টিতে ধর্মের মর্যাদা কি এবং মানবীয় শক্তিবৃত্তির উপর এর কি প্রভাব রয়েছে এবং হওয়া উচিত, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে মানবীয় শক্তিবৃত্তির উপর ধর্মের কি প্রভাব রয়েছে, এই প্রশ্নের ইঞ্জিল কোনো উত্তর দেয়নি, কেননা ইঞ্জিল প্রজ্ঞার রীতিনীতি থেকে দূরে। কিন্তু পবিত্র কুরআন সবিস্তারে বারবার এই বিষয়টির সমাধান তুলে ধরে যে মানুষের প্রকৃতিগত বৃত্তিকে পরিবর্তন করা আর নেকড়েকে ছাগল বানিয়ে দেখানো এটি ধর্মের উদ্দেশ্য নয়, অর্থাৎ শক্তিমানকে একেবারে দুর্বল করে দেখানো এটি উদ্দেশ্য নয়। বরং ধর্মের মূল উদ্দেশ্য হল যেসব শক্তি সামর্থ্য প্রকৃতিগতভাবে মানুষের মাঝে নিহিত রয়েছে, যেসব কর্মক্ষমতা ও শক্তি রয়েছে যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সেগুলোকে সঠিক সময়ে ও সঠিক স্থানে কাজে লাগানোর বিষয়ে দিক নির্দেশনা দেয়া। কোনো প্রকৃতিগত শক্তিকে পরিবর্তন করার অধিকার ধর্মের নেই, তবে সেটিকে যথাযথ স্থানে ব্যবহার করার নির্দেশনা প্রদানের অধিকার রয়েছে। আর কেবল একটি শক্তি অর্থাৎ দয়া ও ক্ষমার উপর যেন তা জোর না দেয়, বরং সকল শক্তিকে কাজে লাগানোর জন্য যেন নির্দেশ দেয়। এটি যেন না বলে যে শুধু দয়া করো এবং ক্ষমা করো, বরং প্রয়োজন সাপেক্ষে সেই অবস্থার নিরিখে যে বস্তুর প্রয়োজন তা ব্যবহার করার প্রতি গুরুত্ব আরোপ যেন করে। মূল উদ্দেশ্য হল সংশোধন ও উন্নতি, আর এই লক্ষ্য যেভাবে পূর্ণ হতে পারে সেভাবেই তা করার চেষ্টা করা উচিত। তিনি বলেন, শুধু দয়া ও ক্ষমার উপর যেন জোর না দেয়, বরং সকল শক্তিকে কাজে লাগানোর জন্য যেন নির্দেশ দেয়, কেননা মানবীয় শক্তিবৃত্তির মাঝে কোনো শক্তি মন্দ নয়, বরং এর অতিরিক্ত ও অপ্রতুল ব্যবহার এবং অপব্যবহার হল মন্দ। আর যে ব্যক্তি তিরস্কারের যোগ্য সে শুধুমাত্র প্রকৃতিগত শক্তিবৃত্তির কারণেই তিরস্কারের যোগ্য নয়, বরং এর অপব্যবহারের কারণে নিন্দনীয়। এর একটি ছোট্ট উদাহরণ হল দৈহিকভাবে শক্তিশালী একজন মানুষ যদি নিজের শক্তি প্রদর্শনের জন্য অন্যায় অত্যাচার চালাতে থাকে অথবা ক্ষমতাবান হওয়ায় অত্যাচার করতে থাকে, অন্যদের প্রতি দয়াদ্র চিত্ত না হয়, যথাস্থানে নিজ শক্তিবৃত্তির বহিঃপ্রকাশ না ঘটায় বরং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এবং দাপট দেখানোই উদ্দেশ্য হয়, তাহলে এমন ব্যক্তি মন্দ আখ্যায়িত হবে। তার শক্তি সামর্থ্যগুলো মন্দ নয়, বরং সেগুলোর ব্যবহার হলো মন্দ, তার কর্ম হলো মন্দ। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের আবির্ভাবের উদ্দেশ্য কুরআনের সত্যতা প্রমাণ এবং প্রতিষ্ঠা করা, এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন, মুসলমানরা কুরআনকে একেবারেই বোঝে না, এ কথা আসলেই সত্য, কিন্তু কুরআনের সঠিক মর্মার্থ প্রকাশ করাই এখন খোদার অভিপ্রায়। খোদা তাআলা আমাকে এজন্যই প্রত্যাদিষ্ট করেছেন, আর আমি তাঁর ওহি ও ইলহামের আলোকে পবিত্র কুরআন অনুধাবন করি। পবিত্র কুরআনের শিক্ষা এমন যার উপর কোনো আপত্তি হতে পারে না, এছাড়া যৌক্তিক বিষয়াদিতে তা এতটাই সমৃদ্ধ যে একজন দার্শনিকও আপত্তির সুযোগ পায় না। এরপর কোরআনের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তিনি আলাইহিস সালাম জামাতকে উপদেশ দিয়েছেন যে পবিত্র কোরআনের প্রতি গভীরভাবে অভিনিবেশ করো, এতে সবকিছুই রয়েছে, এতে সকল পুণ্য ও মন্দকর্মের বিশদ বিবরণ রয়েছে এবং ভবিষ্যতের সংবাদ ইত্যাদিও বিদ্যমান। ভালোভাবে জেনে রাখো, এটি সেই ধর্ম উপস্থাপন করে যার প্রতি কোনো আপত্তি হতে পারে না, কেননা প্রয়োজনে সকল যুগে এর সতেজ কল্যাণরাজি ও ফল ফলাদি সতেজ হয়। ইঞ্জিলে ধর্মকে পরিপূর্ণরূপে উপস্থাপন করা হয়নি, এর শিক্ষা সেই যুগের অবস্থাসম্মত হয়তো হবে, কিন্তু তা আদৌ সকল যুগ এবং সর্বাবস্থার জন্য নয়। যে যুগে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন ইঞ্জিল সেই যুগের অবস্থা অনুযায়ী ছিল, কিন্তু এই যুগের জন্য নয়। এই গৌরব কেবলমাত্র পবিত্র কুরআনেরই যে আল্লাহ তাআলা এতে সকল ব্যাধির চিকিৎসা বাতলে দিয়েছেন এবং সকল শক্তিবৃত্তিকে সুশৃঙ্খল করেছেন। এছাড়া যেসব মন্দকর্মের উল্লেখ করেছেন তা দূর করার রীতিও বর্ণনা করেছেন। তাই পবিত্র কোরআন পাঠ করতে থাকো এবং দোয়া করতে থাকো আর নিজের আচার আচরণকে এর শিক্ষাসম্মত রাখার চেষ্টা করো। পবিত্র কোরআনের প্রতি অভিনিবেশ করার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে তিনি আলাইহিস সালাম আরও বলেন, কুপ্রথা ও বিদাত পরিহার করা উত্তম। এর ফলে ধীরে ধীরে শরীয়তে হস্তক্ষেপ আরম্ভ হয়ে যায়। তাই উত্তম পন্থা হল এমন সব ওয়াজিফার পেছনে যে সময় ব্যয় করার থাকে তা পবিত্র কোরআনে অভিনিবেশের পেছনে ব্যয় করা। মানুষ লিখে যে কোনো ওয়াজিফা বা ছোট একটি বাক্য বলে দিন যাতে আমরা এর পেছনেই সময় ব্যয় করতে পারি। তিনি আলাইহিস সালাম বলেন যে না, পবিত্র কোরআনের প্রতি গভীর অভিনিবেশে সময় ব্যয় করো। কিছু লোক কোনো ওয়াজিফা পড়ার পেছনেই সময় ব্যয় করতে থাকে। যেসব ওয়াজিফা ও জিকর করে তার কোনো অর্থ তাদের অনেকে জানে না, অথচ মনে করে এটি তাদের আধ্যাত্মিক উন্নতির একমাত্র মাধ্যম। তিনি আলাইহিস সালাম বলেন, এর পরিবর্তে এই সময় পবিত্র কোরআনের প্রতি অভিনিবেশ ও প্রণিধানে ব্যয় করলে তাই হবে অধিক উত্তম। এর মাধ্যমেই আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে পারবে। আহমদি মুসলমানদের মাঝে এভাবে অনেক ধরনের বিদাতের প্রচলন হয়েছে, কিন্তু কোনো কোনো আহমদিও এর দ্বারা প্রভাবিত। তাই এ থেকে আমাদের দূরে থাকা উচিত এবং পবিত্র কোরআনের অনুবাদ এবং তাফসীর পড়ার প্রতি অধিক মনোযোগ দেওয়া উচিত। আগামী সপ্তাহে বৃহস্পতিবার অথবা কোথাও কোথাও বুধবার থেকে রমজান শুরু হতে যাচ্ছে, তাই এই রমজানে আমাদের বিশেষভাবে পবিত্র কোরআন পড়ানো এবং অনুধাবন করার চেষ্টা করা উচিত। তিনি আলাইহিসসালাম বলেন, হৃদয়ে কঠোরতা থাকলে তা কোমল করার একমাত্র পদ্ধতি হল পবিত্র কোরআনকে বারংবার পড়া। যেখানে যেখানে দোয়ার উল্লেখ থাকে সেখানে মুমিনের হৃদয়ও চায় এই ঐশী কৃপা যেন আমিও প্রাপ্ত হই। পবিত্র কোরআনের উদাহরণ একটি বাগানের ন্যায়। এক স্থান থেকে মানুষ এক ধরনের ফুল তোলে, এরপর সামনে অগ্রসর হয়ে আরেক ধরনের ফুল তোলে। অতএব প্রত্যেক স্থান থেকে অবস্থা অনুযায়ী লাভবান হওয়ার চেষ্টা করা উচিত। তিনি আলাইহিসসালাম বলেন, মানুষ যেন আদেশ নিষেধকে নিজ জীবনে বাস্তবায়ন করে, এর ফলে আধ্যাত্মিক উন্নতি হয়। অর্থাৎ আল্লাহ তাআলা যা করার নির্দেশ দিয়েছেন তা যেন মানুষ পালন করে এবং যেসব বিষয় বারণ করেছেন তা থেকে বিরত থাকার চেষ্টা করে, এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখুন। এগুলোই ফুল যা এই বাগান থেকে মানুষ তুলে নেয়। তিনি আলাইহিসসালাম বলেন যে কেউ কেউ তো এতটা সীমা ছাড়িয়েছে যে নিজেদের জ্ঞানের বড়াই করে পবিত্র কোরআনের কতিপয় সূরা সম্পর্কে কেউ কেউ বলে যে অমুক পদ্ধতিতে পাঠ করলে কল্যাণ পাবে, নতুবা পাবে না। দৃষ্টান্তস্বরূপ তিনি আলাইহিস সালাম সূরা ইয়াসিনের উদাহরণ দিয়েছেন। এ ধরনের কথা বলা তো খোদা হওয়ার দাবি। অতএব এমন বিষয়াদি থেকে আমাদের বিশেষভাবে বিরত থাকা উচিত। কোরআনের প্রতি বিমুখতা প্রদর্শন দুভাবে হতে পারে। একটি হলো আক্ষরিক অর্থে বিমুখতা, এবং দ্বিতীয়ত অর্থগত বিমুখতা। আর এর অর্থ কি? বিমুখতা অর্থ হলো এর শিক্ষা পালন না করা। হয় আক্ষরিক অর্থে মানুষ তা পালন করে না, অথবা অর্থগত ভাবে পালন করে না। এর ব্যাখ্যায় তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কুরআনের প্রতি বিমুখতা দুভাবে হয়ে থাকে, একটি আক্ষরিক বা বাহ্যিক বিমুখতা এবং অপরটি অর্থগত বিমুখতা। আক্ষরিক বা বাহ্যিক অবস্থা হলো খোদার বাণী কুরআন কখনো না পড়া, যেভাবে অধিকাংশ লোক মুসলমান অভিহিত হলেও পবিত্র কুরআনের আয়াত সম্পর্কেও তারা সম্পূর্ণরূপে উদাসীন। আর দ্বিতীয় দিকটি হলো অর্থগত, অর্থাৎ তিলাওয়াত করলেও এর কল্যাণ ও জ্যোতি এবং রহমতের প্রতি মানুষের ইমান থাকে না। অতএব এই উভয় বিমুখতার মধ্য থেকে কোনো একটি বিমুখতা থাকলে তা থেকে আত্মরক্ষা করা উচিত। তিনি আলাইহিস সালাম বলেন যে ইমাম জাফরের উক্তি রয়েছে, আল্লাহই ভালো জানেন তা কতটা সঠিক, আর সেটি হলো, আমি এত বেশি আল্লাহর বাণী কুরআন পাঠ করি যে তখনই এলহাম হওয়া আরম্ভ হয়ে যায়। তিনি এ কথা বলেছেন কি বলেননি তা জানা নেই, কিন্তু কথা যুক্তিসঙ্গত। অর্থাৎ তিনি এ কথা বলেছেন কি বলেননি সেটি জানা নেই, কিন্তু কথা যুক্তিসঙ্গত। কেননা এক প্রকার বস্তু অপর বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। বর্তমান যুগে মানুষ শত শত ব্যাখ্যা বিশ্লেষণ টিকা পাদ টিকা যোগ করে রেখেছে, শিয়ারা পৃথক সুন্নিরা পৃথক ব্যাখ্যা করে। তিনি আলাইহিস সালাম একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে একবার এক শিয়া আমার পিতাকে বলে যে আমি একটি বাক্য বলে দিচ্ছি, সেটি পড়ে নিলে বাহ্যিক পবিত্রতা এবং উজু ইত্যাদির কোনো প্রয়োজন হবে না, সেই একটি বাক্যই আপনার জন্য যথেষ্ট, সেটি উজু এবং পরিচ্ছন্নতা বলে গণ্য হবে। তিনি আলাইহিস সালাম বলেন, ইসলামে কুফর বিদাত নাস্তিকতা ধর্মহীনতা ইত্যাদির অনুপ্রবেশ এভাবেই ঘটেছে। যেমন এক ব্যক্তি বিশেষের কথাকে এত গুরুত্ব দেয়া হয়েছে যেমনটি খোদার কালাম কুরআনকে দেয়া উচিত ছিল, এই জন্যই সাহাবিরা হাদিসকে কুরআনের চেয়ে নিম্ন পর্যায়ের জ্ঞান করতেন। তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি ঘটনা বর্ণনা করেন যে একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদান করছিলেন, এমন সময় এক বৃদ্ধা দাঁড়িয়ে বলে, হাদিসে এটি লেখা আছে, অর্থাৎ এ কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপিত। এটিও মনে রাখা উচিত যে হাদিস যদিও অনেক পরে একত্র করা হয়েছে, তথাপি কখনো কখনো কোনো কোনো সাহাবি সেগুলো লিখেও রাখতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এক বৃদ্ধার জন্য আমি আল্লাহর কিতাবকে পরিত্যাগ করতে পারি না। এই রেওয়ায়েতটি এক মহিলার, সে একথা বলেছে, কিন্তু আল্লাহ তাআলার কালাম এর বিপরীত। আল্লাহ তাআলার কালাম যা বলে সেটিই প্রকৃত সত্য। অতএব এটি সত্য, আর একেই আমাদের অবলম্বন করা উচিত, তা না হলে বিদাত ছড়াতে থাকবে, আর এ কারণেই মুসলমানদের মাঝে বিদাত বিস্তার লাভ করেছে আর পবিত্র কোরআনের প্রকৃত শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। অধিকাংশ মুসলমানের মাঝেই এসব বিষয় দৃষ্টিগোচর হয়, যেমনটি এখনই আমি উদাহরণ দিয়েছি যে হযরত মুসা মাউদ আলাইহিস সালাম বলেছেন এক শিয়া আলেমের হযরত মুসা মাউদ আলাইহিস সালামের পিতাকে এটি বলা যে একটি মাত্র বাক্য সেটি পড়ে নেবেন তাহলে ওজুরও প্রয়োজন নেই আর পবিত্রতারও প্রয়োজন নেই। সাধারণ মুসলমানদের অধিকাংশই অজ্ঞ, নামধারী আলেমরা তাদেরকে যেদিকে নিয়ে যায় তারা সেদিকেই ছুটে, আর এভাবে বিদাত বিস্তার লাভ করতে থাকে। কিন্তু তা সত্ত্বেও অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হয় যে আমরা নাকি পবিত্র কোরআনে পরিবর্তন পরিবর্ধন করি। মুসলমানদের উন্নতি পবিত্র কোরআনের সাথে শর্ত যুক্ত। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি আল্লাহ সালাম বলেন, যতক্ষণ মুসলমানরা পবিত্র কোরআনের পরিপূর্ণ অনুসারী ও পালনকারী না হবে তারা কোনো প্রকার উন্নতি করতে পারবে না। পবিত্র কুরআন থেকে তারা যতটা দূরে সরে যাচ্ছে, উন্নতির বিভিন্ন স্তর ও পথ থেকেও তারা ততটাই দূরে সরে যাচ্ছে। পবিত্র কুরআনের অনুসরণই উন্নতি ও হেদায়েতের কারণ। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ ও জীবিকা উপার্জনের বিভিন্ন হালাল পন্থা অবলম্বনে বারণ করেননি, তবে হ্যাঁ, সেটিকেই মূল লক্ষ্য বানানো উচিত নয়, বরং সেটিকে ধর্মের সেবক হিসেবে রাখা উচিত। সম্পদ ধর্মের সেবক হবে, এটি জাকাতেরও উদ্দেশ্য। অতএব একজন মুমিনের নিজ জীবনের লক্ষ্য শুধু পার্থিব আয় উপার্জন নির্ধারণ করা উচিত নয়, বরং আল্লাহ তাআলা মানব সৃষ্টির যে উদ্দেশ্য বর্ণনা করেছেন যে প্রকৃত ইবাদতকারী হিসেবে জীবন কাটানো, আল্লাহ তাআলার নির্দেশাবলী মেনে চলা, সেটির সন্ধানই আমাদের করা উচিত। যাকাত ও খোদা তাআলার পথে ব্যয় করার নির্দেশ এজন্য দেয়া হয়েছে যেন সম্পদ শুধু নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য না হয়, বরং তা ধর্মের উন্নতি, আল্লাহর অধিকার ও বান্দার অধিকার আদায়ের জন্য ব্যয় করা উচিত বা ব্যয় করা হয়। তিনি আল্লাহ ইসলাম বলেন, কুরআন মণিমাণিক্যের ভাণ্ডার আর মানুষ এ সম্পর্কে অনবহিত। তিনি বলেন, পরিতাপের বিষয় হল মানুষ উৎসাহ উদ্দীপনা ও তৎপরতার সাথে পবিত্র কুরআনের প্রতি অভিনিবেশ করে না। এক জগৎ পূজারী স্বীয় জগৎ পূজা বা একজন কবি নিজ কবিতার প্রতি যতটা অভিনিবেশ করে কুরআন শরীফের প্রতি ততটা অভিনিবেশও করা হয় না। তিনি বলেন, বাটালায় একজন কবি ছিল, তার একটি কবিতার বই আছে। সে একটি পঙ্ক্তি লিখে, এটি একটি ফার্সি পঙ্ক্তি, যে সবা শরমিন্দে মি করদদ বরুয়ে গুল নিগা করদন, অর্থাৎ পূবালি বায়ু ফুলের চেহারায় দৃষ্টি দিয়ে লজ্জিত হয়, কিন্তু দ্বিতীয় পঙ্ক্তির সন্ধানে সে পুরো ৬ মাস হাবুডুবু খেতে থাকে, খুঁজতে থাকে ও ভাবতে থাকে। পরিশেষে একদিন এক কাপড় বিক্রেতার দোকানে সে কাপড় কিনতে যায়। বস্ত্র বিক্রেতা বেশ কিছু কাপড়ের থান বের করে, কিন্তু তার কোনোটিই পছন্দ হয়নি। অবশেষে কোনো কিছু ক্রয় না করেই সে যখন ফিরে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, তখন কাপড় বিক্রেতা দোকানদার অসন্তুষ্ট হয় যে তুমি এতগুলো থান খুলিয়েছ আর অযথা কষ্ট দিয়েছ। এতে সে দ্বিতীয় পঙ্ক্তি পেয়ে যায় এবং নিজের পঙ্ক্তি সে এভাবে পূর্ণ করে যে সবা শরমিন্দে মে করদদ বরুয়ে গুল নিগা করদন কে রখতে গুনচে রা ওয়া করদ ওয়ানতওয়ানিস্ত তয় করদন, অর্থাৎ পূবালি বায়ু ফুলের চেহারার প্রতি দৃষ্টি দিয়ে লজ্জিত হয় যে সে ফুলকলির আবরণকে উন্মুক্ত করে দিয়েছে কিন্তু সেটিকে একত্রিত করতে পারেনি। তিনি বলেন, সেই কবি একটি পঙ্ক্তির জন্য যতটা পরিশ্রম করেছে, এখন মানুষ পবিত্র কোরআনের একটি আয়াত বোঝার জন্য ততটা পরিশ্রম করে না। তিনি বলেন, কোরআন মণিমাণিক্যের ভাণ্ডার কিন্তু মানুষ সে সম্পর্কে উদাসীন। এরপর তিনি বলেন, কুরআন শরীফে যে পরিমাণ গূঢ় রহস্য ও গভীর বিষয়াদি রয়েছে, তাওরাত ও ইঞ্জিলে তা কোথায়? এছাড়া কুরআন শরীফ সমস্ত বিষয় শুধু দাবির আকারেই বর্ণনা করে না, যেমনটি তাওরাত ও ইঞ্জিল কেবল দাবির পর দাবি করে থাকে, বরং কুরআন শরীফ প্রমাণিক বৈশিষ্ট্য রাখে বা প্রমাণ উপস্থাপন করে, তা এরূপ কোনো বিষয় বর্ণনা করে না যার সাথে একটি শক্তিশালী ও দৃঢ় দলিল উপস্থাপন করেনি। কুরআন শরীফের বাগ্মিতা ও ভাষার অলঙ্কার যেভাবে নিজের মাঝে এক আকর্ষণ রাখে, এর শিক্ষার মাঝে যেরূপ গ্রহণযোগ্যতা ও আকর্ষণ রয়েছে, তেমনি এর প্রমাণগুলো প্রভাব বিস্তারী। সুতরাং অন্য কোনো গ্রন্থ কুরআন করিমের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এছাড়া তিনি এটিও বলেছেন যে যেভাবে কুরআন করিম সকল কিতাবের চেয়ে শ্রেষ্ঠ, সেভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাও সব নবীর চাইতে বড়। অতএব যখন কুরআন পড়বে এবং এতে কোনো বিষয় দেখবে, তখন সেখানেই এর প্রমাণও সন্ধান করো। এরপর কুরআন শরীফের এই বৈশিষ্ট্যের উল্লেখ করতে গিয়ে যে কুরআনের প্রতিদ্বন্দ্বিতায় কোনো জাদুও দাঁড়াতে পারে না, তিনি আলাইহিসসালাম বলেন যে স্মরণ রাখা উচিত, আমরা এমন কুরআন শরীফ উপস্থাপন করি যার ভয়ে জাদু পলায়ন করে। এর প্রতিদ্বন্দ্বিতায় কোনো মিথ্যা ও জাদু দাঁড়াতেই পারে না। আমাদের বিরুদ্ধবাদীদের হাতে এমন কি আছে যা নিয়ে তারা ঘুরে বেড়ায়? নিশ্চিতভাবে স্মরণ রেখো, পবিত্র কুরআন হলো সেই মহান অস্ত্র যার সামনে কোনো মিথ্যার দাঁড়িয়ে থাকার সাহসই নেই। এ কারণেই মিথ্যার পূজারি আমাদের সামনে আমাদের জামাতের সামনে দাঁড়ায় না এবং আলোচনা করতে অস্বীকৃতি জানায়। এটি স্বর্গীয় অস্ত্র যা কখনো ভোঁতা হতে পারে না। অতএব এই বিষয়টি আমাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করে যে আমরা যেন পবিত্র কোরআনে গভীর অভিনিবেশ ও প্রণিধানের প্রতি অধিক মনোযোগী হই, যাতে আমাদের আধ্যাত্মিক ও জ্ঞানগত অবস্থাও আমরা উন্নত করি এবং বিরুদ্ধবাদীদের আপত্তির খণ্ডনও করতে পারি। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে যে পবিত্র কোরআনের অনুসরণে অর্থাৎ পবিত্র কোরআন করিমের পূর্ণ আনুগত্য করা হলে খোদা তাআলা লাভ হয়, তিনি আল ইসলাম বলেন যে আমাদের রসুল কেবল একজনই এবং এই রসুলের প্রতি একমাত্র এই কোরআন শরীফই অবতীর্ণ হয়েছে যার অনুসরণে আমরা খোদাকে লাভ করতে পারি। আজকাল পীর ফকিরের উদ্ভাবিত পন্থাসমূহ এবং গদিন ও শিনদের সাইফি তথা জপতপ অর্থাৎ মন্ত্র বা ওজিফাকে সাইফি বলে, যা কারো ক্ষতি সাধনের জন্য 40 দিন পর্যন্ত একাধারে পড়া হয়। তিনি বলেন যে মন্ত্রতন্ত্র বা দোয়া এবং দরুদ ও ওজিফা এসব মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে, অতএব তোমরা এগুলো পরিহার করে চলো। এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুল আম্বিয়া হওয়ার মোহরকে ভাঙতে চেয়েছে। বলতে গেলে তারা নিজেদের জন্য পৃথক এক শরীয়তই বানিয়ে নিয়েছে। তোমরা স্মরণ রেখো, পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার অনুবর্তিতা এবং নামাজ রোজা প্রভৃতি মাসনুন পন্থা তথা সুন্নতি ব্যবস্থাপত্র যেগুলো রয়েছে, এগুলো ছাড়া খোদার কৃপা ও কল্যাণ রাজ্যের পথ উন্মুক্ত করার আর কোনো চাবি নেই। সেই ব্যক্তি পথ ভ্রষ্ট যে এসব পথকে পরিত্যাগ করে অন্য কোনো পন্থার উদ্ভাবন করে বা অবলম্বন করে, সে ব্যর্থ মরবে যে আল্লাহ তাআলা এবং তার রসুল নির্দেশিত পথের অনুবর্তী না হয়ে অন্য পথ ও পন্থায় তা অন্বেষণ করে। পবিত্র কোরআনের আরেকটি বৈশিষ্ট্য তিনি এটি বর্ণনা করেছেন যে পবিত্র কোরআন প্রত্যেক জাতির নবীর প্রতি ঈমান আনাকে আবশ্যক ঘোষণা দিয়েছে। যেমন তিনি আল ইসলাম বলেন, পবিত্র কোরআন সেই সম্মানযোগ্য গ্রন্থ যা জাতিসমূহের মাঝে মীমাংসার ভিত রচনা করেছে এবং প্রত্যেক জাতির নবীকে স্বীকৃতি দিয়েছে, আর সারা বিশ্বে এই গৌরব বিশেষভাবে কেবল পবিত্র কোরআনেরই, যে কোরআন বিশ্বের নবীদের সম্পর্কে আমাদের এই শিক্ষা দিয়েছে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, অর্থাৎ হে মুসলমানরা তোমরা বলো আমরা সারা বিশ্বের সব নবীর প্রতি ঈমান রাখি এবং তাদের মাঝে এমন কোনো বিভেদ করি না যে কতিপয়কে স্বীকার করব আবার কতিপয়কে প্রত্যাখ্যান করব। তিনি চ্যালেঞ্জ করে বলেন, যদি এমন কোনো শান্তিপূর্ণ গ্রন্থ থেকে থাকে তাহলে তার নাম উপস্থাপন করো। পবিত্র কোরআনের সৌন্দর্য বৈশিষ্ট্যের মাঝে একটি বৈশিষ্ট্য হলো পবিত্র কোরআনে বাহ্যিক ধারাবিন্যাস বজায় রাখা হয়েছে। প্রসঙ্গে তিনি আল ইসলাম বলেন, পবিত্র কোরআন বাহ্যিক ক্রমবিন্যাসকে নিপুণভাবে বজায় রেখেছে। পবিত্র কোরআনের বাগ্মিতার একটি বড় অংশ এরই সাথে সম্পৃক্ত। এর কারণ হলো ক্রমবিন্যাস ঠিক রাখাও বাগ্মিতার অংশ, বরং উন্নত বাকশৈলী এটি যাতে গভীর প্রজ্ঞা অন্তর্নিহিত থাকে। যে ব্যক্তির কথায় বা বচনে ধারাবাহিকতা বজায় থাকে না বা থাকলেও কম থাকে, এমন ব্যক্তিকে আমরা কখনো বাগ্মী ও সুবক্তা বলতে পারি না। অর্থাৎ সেই বাগ্মী যার বর্ণিত বিষয় স্থান কালের দাবি অনুসারে হয়ে থাকে এবং বিষয়টির সকল দিক ও আঙ্গিক পুরোপুরি আয়ত্ত করা হয়, আর ফসিহ বা প্রাঞ্জল হয়ে থাকে, অর্থাৎ এমন সুন্দর বাক্যমালা ব্যবহৃত হওয়া চাই যা সুন্দর অর্থ প্রদান করবে এবং বাক্যের ক্রমবিন্যাসও তাতে বজায় থাকবে। তিনি আল ইসলাম বলেন যে এমন ব্যক্তিকে আমরা কখনোই বাগ্মী ও সুবক্তা বলতে পারি না, বরং কোনো ব্যক্তি যদি বাক্যবিন্যাসের ব্যাপারে মাত্রাতিরিক্ত উদাসীনতা দেখায় তবে এরূপ ব্যক্তি নিঃসন্দেহে উন্মাদ ও পাগল, কেননা যার বক্তৃতা গোছালো নয় তার হুশ বা জ্ঞান এবং ইন্দ্রিয়গুলো অকেজো। যদি কথা গোছালো না হয়, সেগুলোতে যদি বিন্যাস ও বন্ধন না থাকে, তবে এর অর্থ হলে সেই ব্যক্তি পাগল বা উন্মাদ। সেক্ষেত্রে খোদার সেই পবিত্র বাণী যা বাগ্মিতা ও প্রাঞ্জলতার দাবি করে সকল প্রকার সত্যের প্রতি আহ্বান জানায়, এরূপ নিদর্শনমূলক বাণীর মাঝে প্রাঞ্জলতার এই আবশ্যকীয় গুণের ঘাটতি থাকবে এবং তা সুবিন্যস্ত হবে না, এটি কিভাবে সম্ভব? অতএব পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী এবং বাক্য বাক্যশৈলী ও প্রাঞ্জলতায় সমৃদ্ধ, এটি সম্ভবই নয় যে এর মাঝে বাক্যবিন্যাস থাকবে না, যেমনটি কতিপয় আপত্তিকারী আপত্তি উত্থাপন করে থাকে। পবিত্র কোরআনের দুটি মুজেজা বা অলৌকিক বৈশিষ্ট্যের উল্লেখ করে তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআন ব্যতীত ঐশী জ্যোতি লাভ করার আর কোনো মাধ্যম নেই। সত্য ও মিথ্যার মধ্যে যেন স্থায়ীভাবে পার্থক্য বিদ্যমান থাকে এবং কোনো কালেই যেন মিথ্যা সত্যের প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে না পারে, সেই উদ্দেশ্যে খোদা তাআলা উম্মতে মুহাম্মদিয়াকে কিয়ামত পর্যন্ত এই দুটি নিদর্শন দান করেছেন, কোরআনের ভাষাগত নিদর্শন এবং কোরআনের ভাষার প্রভাব বা কার্যকারিতার নিদর্শন। অর্থাৎ একটি হলো কোরআনের ভাষার নিদর্শন এবং আরেকটি হলো এই পবিত্র বাণীর প্রভাবের নিদর্শন, যেগুলোর প্রতিদ্বন্দ্বিতায় প্রথম থেকে মিথ্যা বা অসার ধর্মগুলো ব্যর্থ হয়ে আসছে। যদি কোরআনের শুধু ভাষাগত নিদর্শন রয়ে যেত এবং কোরআনের কার্যকারিতার নিদর্শন না থাকতো, তবে ওই স্বীকৃপাধন্য উম্মতে মুহাম্মদিয়ার পবিত্র লক্ষণ ও ইমানের জ্যোতির ক্ষেত্রে কি বা শ্রেষ্ঠত্ব থাকতো? কেননা নিছক সাধনা ও পাপ বর্জন করে চলা নিদর্শনের পর্যায়ে পৌঁছতে পারে না। পবিত্র কোরআনের শিক্ষা যদি প্রকৃত অর্থে আত্মস্থ করা হয়, তাহলে এর পবিত্র প্রভাবও সৃষ্টি হয়। পুনরায় পবিত্র কোরআন অনুসরণ করলে এই পৃথিবীতে এই মুক্তির লক্ষণাবলী প্রকাশ পায়। এই বিষয়ে তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তি, তা এমন এক গ্রন্থ যার অনুবর্তিতার ফলে এই পৃথিবীতেই মুক্তির লক্ষণাবলী প্রকাশ পেয়ে যায়। এটি সেই গ্রন্থ যা দুর্বল লোকদেরকে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকেই পরিপূর্ণতার পর্যায়ে পৌঁছে দেয় এবং সন্দেহ ও সংশয়ের বেড়াজাল থেকে মুক্তি দান করে। অর্থাৎ ত্রুটিপূর্ণ আত্মা বলতে সেসব মানুষকে বোঝায় যাদের মাঝে দুর্বলতা রয়েছে। পবিত্র কোরআন কেবল তাদের দুর্বলতাকে দূরই করে না, বরং তাদেরকে উন্নত মানেও উপনীত করে। বাহ্যিকভাবে কোরআন এই কাজ এভাবে করে যে এর কথা সূক্ষ্ম তত্ত্ব ও সত্যের এমন এক সমাহার, যে পৃথিবীতে যত প্রকার এমন সন্দেহ সংশয় রয়েছে যা খোদা পর্যন্ত পৌঁছানোর পথে অন্তরায়, যেগুলোতে নিপতিত হয়ে শত শত ভ্রান্ত দলের সৃষ্টি হচ্ছে এবং শত শত ধরনের ভ্রান্ত ধ্যান ধারণা পথভ্রষ্ট মানুষদের মনে বাসা বাঁধছে, এই সব কিছুর খণ্ডন এতে অত্যন্ত যৌক্তিকভাবে বিদ্যমান। পবিত্র কোরআন এত সুস্পষ্টভাবে যুক্তি প্রমাণ ও সত্যসমূহ বর্ণনা করে যে যত সন্দেহ সংশয় রয়েছে সেগুলোকে দূর করে। তবে শর্ত হলো সেগুলো বুঝতে হবে, আর বুঝতে হলে যাকে বোঝানোর জন্য পাঠানো হয়েছে তার বাণী দ্বারা উপকৃত হওয়া প্রয়োজন। তিনি আলাইহিস সালাম বলেন, আর যেসব সত্য পূর্ণাঙ্গীন শিক্ষার জ্যোতি বর্তমান যুগের অমানিসা দূর করার জন্য প্রয়োজন, সেগুলো সবই এতে সূর্যের ন্যায় দেদীপ্যমান। বর্তমান যুগেও যেসব অমানিসা বিস্তার লাভ করছে, যেমন ধর্মবিমুখতা, অশ্লীলতা, বৃথা কার্যকলাপ কিংবা খোদা তাআলা থেকে দূরে সরে যাওয়া, এ যাবতীয় অমানিসা দূর করার জন্য এবং আলো লাভ করার জন্য পবিত্র কোরআনের দিকে প্রত্যাবর্তন করো, এতে এই সব কিছুই বিদ্যমান রয়েছে। তিনি আলাইহিস সালাম বলেন, সেগুলো সবই এতে সূর্যের ন্যায় জ্বলজ্বল করছে, এগুলো কোরআনে সূর্যের মতো দেদীপ্যমান রয়েছে, আর সকল আধ্যাত্মিক রোগের চিকিৎসার মাঝে নিহিত, আর সকল গূঢ়তত্ত্বের বর্ণনায় এটি পরিপূর্ণ, এবং ঐশী জ্ঞানের এমন কোনো সূক্ষ্ম দিক বাকি নেই যা ভবিষ্যতে প্রকাশিত হতে পারে, অথচ এই গ্রন্থে তার উল্লেখ নেই। আর অভ্যন্তরীণভাবে এভাবে এর পূর্ণ অনুসরণ আত্মাকে এমনভাবে পরিশুদ্ধ করে দেয়, শর্ত হলো এই গ্রন্থের পূর্ণ আনুগত্য করতে হবে। আত্মাকে এমনভাবে পরিশুদ্ধ করে দেয় যে মানুষ অভ্যন্তরীণ সকল পঙ্কিলতা থেকে সম্পূর্ণরূপে পবিত্র হয়ে মহান আল্লাহর সাথে একটি বন্ধন রচিত হয়, আল্লাহ তাআলার সাথে একটি সম্পর্ক স্থাপিত হয়ে যায় এবং গ্রহণীয়তার জ্যোতি তার মাঝে বিকশিত হতে আরম্ভ করে। আর ঐশী সাহায্য তাকে এমনভাবে পরিবেষ্টন করে ফেলে যে যখন সে কোনো বিপদের সময় দোয়া করে তখন পরম দয়া ও স্নেহের সাথে মহাসম্মানিত খোদা এর উত্তর দেন। আর অনেক সময় এমন অবস্থারও অবতারণা হয় যে সে যদি নিজের সমস্যায় জর্জরিত ও দুঃখের পাহাড় মাথায় নিয়ে হাজারবারও দোয়া করে, আল্লাহ তাআলার পক্ষ থেকেও হাজারবারই পরম প্রাঞ্জল প্রশান্তিদায়ক ও আশিসময় বাক্যে ভালোবাসা সিক্ত উত্তর লাভ করে এবং ঐশীবাণী বারি ধারার ন্যায় তার প্রতি বর্ষিত হতে থাকে। আর সে নিজ হৃদয়ে খোদা প্রেম এমন কানায় কানায় পূর্ণ অনুভব করে যেমনটি একটি অতি স্বচ্ছ কাঁচ কোনো অতি উচ্চমানের আতর দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে এবং ভালোবাসা ও আকর্ষণের এমন পবিত্র স্বাদ তাকে দান করা হয় যা তার প্রবৃত্তির কঠিনতর শেকলকে ভেঙে ধূম্র দূষিত গোলক থেকে বের করে, অর্থাৎ এই পৃথিবীর এই নোংরা বাতাস বা দূষিত হাওয়া ও ধোঁয়া থেকে বের করে প্রকৃত প্রেমাস্পদের সুশীতল ও আরামদায়ক বাতাস বা পরিবেশ তাকে সদা সর্বদা সতেজ জীবন দান করতে থাকে। এরপর তিনি বলেন, পবিত্র কুরআন অকাট্য ও অভিসংবাদিত গ্রন্থ। এই সম্পর্কে তিনি বলেন যে পবিত্র কুরআন যা আল্লাহর কিতাব, এর তুলনায় অন্য কোনো অকাট্য ও সুনিশ্চিত ঐশী গ্রন্থ আমাদের নিকট নেই। এটি খোদার বাণী, এটি সব ধরনের সন্দেহ অনুমানের দূষণ হতে মুক্ত। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে যে পবিত্র কুরআন বিশ্বের সকল জাতিকে ঐক্যবদ্ধ করতে এসেছে, তিনি ইসলাম বলেন, খোদা তাআলা প্রথমে পৃথক পৃথক ভাবে প্রত্যেক উম্মতের জন্য কর্মপন্থা তথা সংবিধান প্রেরণ করেন। এরপর তিনি ইচ্ছা পোষণ করেন, তিনি যেমন একক সত্তা সেভাবে সব জাতীয় জন এক জাতিতে পরিণত হয়। তখন তিনি সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য কুরআনকে প্রেরণ করেন এবং এই সংবাদ দেন যে এমন এক যুগ আসন্ন যখন খোদা সকল জাতিকে এক জাতিসত্তায় পরিণত করবেন এবং সকল দেশকে এক দেশে রূপান্তরিত করবেন আর সকল ভাষাকে এক ভাষা বানিয়ে দিবেন। মানুষ প্রশ্ন তোলে, ভিন্ন ভিন্ন ধর্মমত কেন এলো? এর কারণ হলো সে সময় পর্যন্ত তাদের বুদ্ধি ও বোধ শক্তি এবং উপায় উপকরণ ততটাই ছিল, অর্থাৎ সে যুগের জন্যই সীমাবদ্ধ ছিল। পূর্ববর্তী যুগে পৃথক পৃথক শিক্ষা পাঠিয়েছেন, এখন এমন এক যুগ এসে গেছে যখন সকল জাতি একীভূত হতে পারে, তাই পরিপূর্ণ শরীয়ত বা জীবন বিধান রূপে পবিত্র কুরআন আমাদের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সকল দেশকে তিনি এক দেশে পরিণত করবেন আর সকল ভাষাকে এক ভাষায় পরিণত করবেন। বর্তমানে বিশ্বপল্লী বা গ্লোবাল ভিলেজ একটি পরিভাষা ব্যবহৃত হয় যার অর্থ বিশ্ব এখন এক হয়ে গেছে এবং বিশ্ব এখন এক শহরের রূপ পরিগ্রহ করেছে। যা হোক, পবিত্র কুরআনই সেই বাণী যা বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন ভাষাভাষী হওয়া সত্ত্বেও আর যে দেশেই মুসলমানরা বসবাস করুক না কেন, সেখানে এই পবিত্র কুরআন আরবি ভাষাতেই পাঠ করে আর একইভাবে পাঁচ বেলার নামাজেও এর ব্যবহার করা হয়। এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে যে পূর্ববর্তী ঐশী গ্রন্থ নবীদের প্রতি পবিত্র কোরআনের অনুগ্রহ রয়েছে, তিনি আলাইহিস সালাম বলেন যে পবিত্র কোরআন পূর্ববর্তী সব ঐশী কিতাব এবং পূর্ববর্তী নবীদের প্রতি অনুগ্রহ করেছে, কেননা তাদের যে শিক্ষাগুলো কল্পকাহিনী আকারে ছিল সেগুলোকে জ্ঞানের রূপ দিয়েছে। আমি সত্য সত্য বলছি, কোনো ব্যক্তি ওইসব ইচ্ছা কাহিনী দ্বারা মুক্তি পেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে পবিত্র কোরআন না পড়বে, কেননা এটি পবিত্র কোরআনেরই মহিমা। যারা পবিত্র কুরআন পাঠ করে এবং একে কল্পকাহিনী মনে করে তারা প্রকৃতপক্ষে পবিত্র কুরআন পড়েইনি, বরং এর অবমাননা করেছে। আমাদের বিরোধীরা বিরোধিতায় এতটা ক্ষুরধার হয়েছে কেবল এ কারণে যে আমরা পবিত্র কুরআনকে খোদা তাআলার উক্তি অনুসারে সাক্ষাৎ নূর হিকমত এবং তত্ত্বজ্ঞান প্রমাণ করতে চাই, আর তারা পবিত্র কুরআনকে একটি সাধারণ গল্প কাহিনীর ঊর্ধ্বে গুরুত্ব দিতে চায় না। এটি আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন যে পবিত্র কুরআন একটি জীবিত আলোকিত কিতাব, তাই আমরা তাদের বিরোধিতার পরোয়া কেন করব?
قرآن کریم کی عظمت بیان فرماتے ہوئے فرمایا,
پوتر قرآن اور موجودہ در بشوئے
قرآن کریم کی عظمت کے بڑے بڑے دلائل میں سے یہ بھی ہے
ورنہ کرتے گئے تین علیہ السلام بولیں جب پوتر قرآن اور موجودہ در بڑو بڑو پرمانے در مات سے ایٹیو ایک تی جیر مات سے مہان گیان بیدومان جاتو رہا تو انجیل ایر مات سے انشان کرائی بری تھا ایشو گیان شکھنے پاوا جاوے نا اور ایک جن چھوٹو با بڑو موجودہ در بیکتی نیج نیج بیبیک بودھے انو جائی ایر تھے کہ ارتھات پوتر قرآن اور گیان تھے کہ انشو لاب کرتے پارے ہوتا ہے ایر ارتھ ہے ایبن بشوئے بستو با ادشیر پرتی شبار گوبھیر অভিনিবেশ করার অভ্যাস সৃষ্টি করা প্রয়োজন যেন খোদা তালার বাণীর সৌন্দর্যের বিষয়ে আমরা অবগত হই। পবিত্র কুরআনের আদেশ নিষেধের বিষয়ে তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কুরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আদেশ নিষেধ এবং ঐশী শিক্ষার বিস্তারিত উল্লেখ রয়েছে আর বিভিন্ন বিধিবিধানের কয়েকশো শাখা প্রশাখা বর্ণনা করা হয়েছে। এক জায়গায় তিনি আলাইহিস সালাম বলেন, তিলাওয়াত করার সময় সেগুলো অন্বেষণ করা আবশ্যক, এরপর সেগুলোকে জীবনের অংশ বানানো উচিত, তখনই আমরা খোদা তালার বাণী থেকে প্রকৃত কল্যাণ লাভ করতে পারবো। পবিত্র কুরআনের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি আলাইহিস সালাম এক জায়গায় বলেন, স্মরণ থাকে যে পবিত্র কুরআন সেই সুনিশ্চিত ঐশী বাণী যেখানে মানুষের পক্ষ থেকে একটি বিন্দু বিসর্গ প্রবেশ করেনি এবং এটি নিজ বাক্যাবলী আর অর্থের সাথে খোদা তাআলারই বাণী এবং মুসলমানদের কোনো ফিরকার এটি স্বীকার করা ছাড়া কোনো গত্যন্তর নেই। এর এক একটি আয়াত উন্নত পর্যায়ের ক্রমবিন্যাস সমৃদ্ধ এবং তা ওয়াহিয়ে মতলু অর্থাৎ এমন ওয়াহি যা বারবার পঠনীয়, যার প্রত্যেকটি অক্ষর গণনাকৃত, এটি নিদর্শন হওয়ার নিরিখে পরিবর্তন ও পরিবর্ধন থেকে সুরক্ষিত। এর বিন্যাস এমন যে এটিও একটি মুজেজা অর্থাৎ এটি পরিবর্তন হতেই পারে না। কিভাবে বলা যেতে পারে যে পবিত্র কোরআনে পরিবর্তন সাধন করা হয়েছে? যদি এমনটি করা হয় তাহলে এটি তো প্রকৃত অবস্থায় থাকবে না আর মূল বিষয়বস্তুও বজায় থাকতে পারে না। এরপর পবিত্র কোরআনের শব্দের গভীরতা এবং বিষয়বস্তুর গুণাগুণ বর্ণনা করতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআনের সূক্ষ্মতত্ত্ব গূঢ় রহস্য এবং সত্য প্রজ্ঞা যুগের আবশ্যকতা অনুযায়ী প্রকাশিত হয়েছে। উদাহরণস্বরূপ আমরা যে যুগে আছি আর দাজ্জালি শক্তির বিপরীতে যে ফুরকানি তথা সত্য মিথ্যার প্রভেদকারী তত্ত্বজ্ঞান আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে, সেই প্রয়োজনীয়তা তাদের ছিল না যারা দাজ্জালি ফিরকার যুগ পায়নি। সুতরাং সেই বিষয়সমূহ তাদের নিকট লুকাইতে ছিল আর আমাদের কাছে উন্মোচন করা হয়েছে। সময় সুযোগ স্থান এবং যুগের নিরিখে তা থেকে বিভিন্ন বিষয় উন্মুক্ত হতে থাকে। সেই যুগে তা প্রয়োজন ছিল না, সেই যুগে যেসব তফসির লেখা হয়েছে তা সেই যুগের অবস্থার নিরিখে ছিল আর আজ যা হচ্ছে তা বর্তমান যুগের অবস্থা অনুযায়ী হচ্ছে। এবং এইসব কিছু পবিত্র কোরআন থেকেই ব্যাখ্যা করা যায়, এটি থেকেই ব্যাখ্যা পাওয়া যায়। একই শব্দাবলীতে মনোনিবেশ করলে এর অর্থ আরও সুস্পষ্ট হয়। যে এমন কিতাবই কেয়ামত পর্যন্ত বিদ্যমান থাকতে পারে অর্থাৎ প্রয়োজন অনুসারে শব্দাবলী থেকে মর্ম উন্মোচিত হতে থাকবে। পুনরায় পবিত্র কোরআনের সৌন্দর্য বর্ণনা করে তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআন অভ্যন্তরীণ তত্ত্ব কথা যার অস্তিত্ব সহিহ হাদিস এবং স্পষ্ট আয়াত থেকে প্রমাণিত তা কখনো অযথা প্রকাশ পায় না, বরং পবিত্র কোরআনের এই মুজেজা এমন সময়ে স্বীয় ঔজ্জ্বল্য প্রদর্শন করে যখন এই ঐশী মুজেজা প্রকাশের একান্ত প্রয়োজন অনুভূত হয়, তত্ত্বজ্ঞানও অর্জিত হয় এবং সহিহ হাদিস সমূহ থেকেও তা বের করা যায় এবং স্পষ্ট আয়াতও এর প্রমাণ বহন করে। পুনরায় তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআনে সব কিছু লেখা আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত অন্তর্দৃষ্টি না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই লাভ হতে পারে না। সত্য হলো অন্তর্দৃষ্টি। পবিত্র কোরআন অধ্যয়নকারী যখন এক বছর থেকে উন্নতি করে পরবর্তী বছরে পদার্পণ করে তখন সে তার বিগত বছরকে এমন মনে করে যেন সে মক্তবের এক শিশু ছিল, কেননা এটি খোদা তাআলার বাণী আর এর উন্নতিও এভাবেই হয়। এমন নয় যে আমরা একবার পাঠ করলাম আর এর সকল জ্ঞান অর্জিত হয়ে গেল, বরং এক বছর মনোনিবেশ করার পর যখন পরবর্তী বছরে পা রেখে দ্বিতীয়বার মনোনিবেশ শুরু করে তখন বুঝতে পারে যে পূর্বে যা আমি পাঠ করে এসেছি তা তো কিছুই ছিল না, সেগুলো তো শিশু সুলভ কথাবার্তা ছিল, সেগুলো প্রাথমিক বিষয়বস্তু ছিল যা আমি বুঝেছিলাম, মাত্র এখন আমি প্রকৃত পর্যায়ে পৌঁছেছি আর এভাবে প্রতি বছর উন্নতি করতে থাকে। তিনি আলাইহিস সালাম বলেন, যারা পবিত্র কোরআনকে জুল ওয়ুজু অর্থাৎ বহুমুখী অর্থ রাখে বলে আমি তাদের পছন্দ করি না, তারা পবিত্র কোরআনের সম্মান করে নাই। পবিত্র কোরআনকে জুল মারেফ বলা উচিত, তত্ত্বজ্ঞানে পূর্ণ বলা উচিত। অগণিত তত্ত্বজ্ঞান রয়েছে এতে। এক একটি স্থান থেকে কয়েকটি তত্ত্ব উৎসারিত হয়, একটি গূঢ় কথা অপরটির বিপরীত হয় না, তা খণ্ডনকারী হয় না, সেটিকে প্রত্যাখ্যানকারী হয় না। তবে বদমেজাজি, বিদ্বেষপরায়ণ এবং রাগী স্বভাবের লোকের সাথে পবিত্র কোরআনের কোনো সম্পর্ক নাই, আর এমন ব্যক্তিদের নিকট পবিত্র কোরআনের রহস্যাবলী উন্মোচিত হয় না। এটি গভীরভাবে অভিনিবেশকারীদের কাছে, পবিত্র লোক আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণকারী লোক, তার কাছে জ্ঞান অর্জনের জন্য প্রার্থনাকারীদের নিকটই এর প্রকৃত তত্ত্ব প্রকাশিত হয়। তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআন নিঃসন্দেহে সকল সত্য নিগূঢ় তত্ত্বের সমাহার এবং সকল যুগের বিদাতের মোকাবিলা করে থাকে। এই অধমের বক্ষ, এর চাক্ষুষ প্রজ্ঞা ও আশিসে পরিপূর্ণ। বর্তমান যুগে, আমাদের যুগে, হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতুয়াসসালামই এর সত্য ও তত্ত্বজ্ঞান আমাদের নিকট উন্মোচন করেছেন এবং তার রচনাবলীর মাধ্যমে এর অধিক ব্যাখ্যা সামনে আসে। এগুলো যদি বুঝে পাঠ করা হয়, তবে পবিত্র কোরআনের গুণাবলীর শিক্ষার তত্ত্বের জ্ঞান আরও বৃদ্ধি পায়। তিনি আলাইহিস বলেন, নিঃসন্দেহে আমাদের মঙ্গল, জ্ঞানের উন্নতি এবং আমাদের স্থায়ী বিজয় সমূহের জন্য আমাদেরকে কোরআন দেয়া হয়েছে। এর নিগূঢ় তত্ত্ব রহস্যাবলী অনন্ত, যা আত্মশুদ্ধি এবং আলোকিত চিন্তাধারার মাধ্যমে উন্মোচিত হয়। তিনি আলাইহিস বলেন, খোদা তাআলা যখনই কোনো জাতির সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করিয়েছেন, সেই জাতির উপর আমরা কোরআনের মাধ্যমেই বিজয় লাভ করেছি। এটি যেভাবে একজন নিরক্ষর গ্রাম্য ব্যক্তিকে আশ্বস্ত করে, তেমনিভাবে একজন যুক্তিবাদী দার্শনিককে প্রশান্তি দান করে। তা কেবল একটি গোষ্ঠীর জন্য অবতীর্ণ হয়েছে আর অন্য গোষ্ঠী এ থেকে বঞ্চিত থাকবে এমন নয়। নিঃসন্দেহে এতে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক যুগ এবং প্রত্যেক প্রকৃতির মানুষের জন্য চিকিৎসা নিহিত রয়েছে। যেসব মানুষ সৃষ্টিগত দিক থেকে উল্টো আর অপূর্ণ স্বভাবের নয়, তারা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্বের প্রতি ইমান আনয়ন করে, অর্থাৎ যারা নিজের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না এমন নির্বোধ লোক, অথবা যারা উন্নতির পরিবর্তে অবনতির দিকে ধাবিত হয় এমন লোক, আধ্যাত্মিকভাবে কম বুদ্ধি রাখে এমন মানুষকে কোরআন কোনো কল্যাণ দান করে না। কিন্তু তারা যদি এরূপ না হয়, তাহলে তাদের জন্য কোরআনের মাহাত্ম্যের প্রতি ঈমান আনা আবশ্যক এবং তারা ঈমান এনে থাকে আর এর জ্যোতি থেকে তারা উপকৃত হয়। তিনি আলাইহিস আরো বলেন, আমাকে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে বলেছেন, সমস্ত সত্য পথের দিশার মধ্য হতে শুধু কোরআনের হেদায়েতই শুদ্ধতার পরম মার্গে অধিষ্ঠিত এবং মানবীয় মিশ্রণ থেকে মুক্ত। পুনরায় তিনি বলেন, আমাদের বিশ্বাস হলো, বিজ্ঞান যত বেশি উন্নতি করবে এবং ব্যবহারিক রূপ ধারণ করবে, পৃথিবীর বুকে পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব তত বেশি প্রতিষ্ঠা পাবে। কাজে আমাদের যারা জাগতিক জ্ঞান বিজ্ঞানের বিষয়ে গবেষণা করে, তাদেরও উচিত পবিত্র কোরআন থেকে সাহায্য নেওয়া। আর আল্লাহ তাআলার কৃপায় অনেকেই এমন রয়েছে যারা নিয়ে থাকে, অনেকেই প্রবন্ধ লিখেও থাকে। এতে লুকায়িত জ্ঞান উন্মোচন করে পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা উচিত। ডক্টর আব্দুল সালাম সাহেবও সর্বদা এই নীতির উপরই কাজ করেছেন। তিনি পুনরায় বলেন, নিঃসন্দেহে পবিত্র কোরআন সীমাহীন তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ এবং প্রত্যেক যুগের প্রকৃত চাহিদা যথাযথভাবে পূরণ করে থাকে। তিনি আলাইহিস বলেন যে তত্ত্ব, সত্য ও শ্রেষ্ঠত্ব, প্রজ্ঞা এবং প্রাঞ্জলতা পবিত্র কোরআনে পরিপূর্ণ পূর্ণাঙ্গীন রূপে বিদ্যমান। এই মহান মর্যাদা অন্য কোনো কিতাব তথা ধর্মগ্রন্থের নেই। তিনি আলাইহিস বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে কল্যাণ বা খায়ের আখ্যা দিয়েছেন। যেমন তিনি বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, অর্থাৎ আর যাকে এই কোরআনের প্রজ্ঞা দেয়া হয়েছে তাকে অনেক অনেক কল্যাণে ভূষিত করা হয়েছে। অতএব পবিত্র কোরআন তত্ত্ব এবং জ্ঞান বিজ্ঞানের সম্পদের ভাণ্ডার। আল্লাহ তাআলা কোরআনের তত্ত্ব ভাণ্ডার ও এতে ধৃত জ্ঞানের নাম ও সম্পদ রেখেছেন, জাগতিক কল্যাণ এরই সাথে এসে থাকে। পুনরায় তিনি একটি সতর্কবার্তা দিয়ে বলেন, নিশ্চিতভাবে স্মরণ রেখো, যে ব্যক্তি পাপ পরিত্যাগ করে না সে অবশেষে মারা পড়বে, আর অবশ্যই মারা পড়বে। আল্লাহ তাআলা যে কারণে নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং তার শেষ কিতাব পবিত্র কোরআন যে কারণে অবতীর্ণ করেছেন, তার কারণ হলো বিশ্ববাসী যেন এই বিশ্বে ধ্বংস না হয়, বরং যেন এর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত হয়ে রক্ষা পায়। কাজেই প্রত্যেক আহমদীর এটিও কাজ যে পবিত্র কোরআনের শিক্ষা অনুসারে নিজের জীবনকে গড়ার চেষ্টা করার পাশাপাশি জগৎবাসীকেও এই শিক্ষা সম্পর্কে অবগত করা এবং আধ্যাত্মিক ও জাগতিক ধ্বংসের হাত থেকে তাদেরকে রক্ষা করা। তিনি আলাইহিস সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, এবং পবিত্র কোরআন খাতামুল কুতুব। এখন আর কোনো কলেমা অথবা আর কোনো নামাজ থাকতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন বা করে দেখিয়েছেন এবং পবিত্র কোরআনে যা কিছু রয়েছে তা বাদ দিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয়। যে এটিকে পরিত্যাগ করবে সে জাহান্নামে যাবে। এটি হলো আমাদের ধর্ম ও বিশ্বাস। যিনি এরূপ বিশ্বাস পোষণ করেন তিনি কিভাবে পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করার অপরাধে অপরাধী হতে পারেন? হায়, সাধারণ মুসলমানরাও যদি এই বিষয়টি অনুধাবন করতে পারত এবং দুষ্কৃতকারী আলেম সমাজের খপ্পর থেকে মুক্ত হয়ে যুগ ইমামকে চিনতে পারত। তিনি আল্লাহ ইসলাম আরও বলেন, সত্য নীতি শনাক্তকরণের নিশ্চিত পরিপূর্ণ ও সহজ মাধ্যম এবং সেসব বিশ্বাস যার নিশ্চিত জ্ঞানের উপর আমাদের পরিত্রাণ নিহিত তা কেবল পবিত্র কোরআন। তিনি আলাইহিস্সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমরাই এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমরাই এর সংরক্ষণ করব। অর্থাৎ কোরআনের অর্থে যখন ভুল ভ্রান্তি অনুপ্রবেশ করবে তখন সংশোধনের জন্য আমাদের প্রত্যাদিষ্ট আসবে। আর তার এই প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ তাআলা যুগের প্রত্যাদিষ্ট ইমাম হযরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন। তিনি আলাইহিসসালাম বলেন, আল্লাহ তাআলার এই উক্তিটি নিয়ে একটু চিন্তা করো এবং দেখো যে যুগের অবস্থা কি। বিধর্মীরা তোমাদেরকে ধরে ধরে ধর্ম থেকে দূরে নিয়ে যাচ্ছে, দাজ্জাল ষড়যন্ত্র করছে, কিন্তু তোমরা আগত মসিহ ও মাহদীকে দাজ্জাল আখ্যা দিয়ে তাঁর কাছ থেকে মুসলিম বিশ্বকে দূরে রাখার চেষ্টা করছো। তিনি আলাইহিসসালাম বলেন, তোমরা আমার সম্পর্কে চিন্তা করো না এবং ভেবো না যে আমি এসে গেছি আর এই দাবি করেছি। যুগের অবস্থা পর্যবেক্ষণ করো, শতাব্দীর সূচনা, বাহিরের আক্রমণ এবং অভ্যন্তরীণ অবস্থা দেখে নিজেই চিন্তা প্রণিধান করো যে এই যুগে কি দাজ্জাল আসার প্রয়োজন নাকি মসিহ ও মাহদীর আগমন প্রয়োজন। তিনি আলাইহিসসালাম বলেন, বিদ্বেষ একটি ভয়াবহ রোগ। বিদ্বেষীরা কখনো কোনো রসুলকেও মান্য করেনি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিবেক দিন এবং তারা যেন এটি বুঝেন। পবিত্র কোরআনের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি আলাইহিসসালাম আরও বলেন, পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দুটি ব্যবস্থা পরিলক্ষিত হয়, একটি যৌক্তিক দিক এবং অপরটি ইলহামি সাক্ষ্য। এই দুটি বিষয় পবিত্র কোরআনে দুটি সুন্দর স্বচ্ছ স্রোতস্বিনীর ন্যায় প্রবহমান, যা একে অপরের সমান্তরাল চলে এবং একটি অপরটিকে প্রভাবিত করে, অর্থাৎ সমান্তালে প্রবাহিত হচ্ছে, একটি অপরটির সমান্তরালে চলছে আর উভয়েই একে অপরের উপর প্রভাব বিস্তার করছে। তিনি আলাইহিসসালাম বলেন, পবিত্র কোরআনের উদ্দেশ্য ছিল পশুকে মানুষ বানানো এবং মানুষকে চরিত্রবান মানুষ বানানো আর চরিত্রবান মানুষকে খোদাপ্রেমিক মানুষে পরিণত করা। আরবদের মাঝে আমরা এই লক্ষ্য পূর্ণ হতে এবং পরম মাত্রায় পূর্ণ হতে দেখি। আমাকে একজন ইহুদি নিজে এ কথা বলেছে যে কয়েক বছর পূর্বের কথা এটি, যে আমি মুসলমান নই কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অবশ্যই রসুল হিসেবে বিশ্বাস করি বা মানি। এর কারণ হলো সে যুগে আরবের মরুবাসীদের যে অবস্থা ছিল আর যে বৈপ্লবিক পরিবর্তন তাদের মাঝে সাধিত হয়েছে তা একজন রসুলের পক্ষে সম্ভব। কোনো সাধারণ মানুষ এটি করতে পারে না, তিনিই করতে পারতেন যিনি ঐশী সমর্থন পুষ্ট। তিনি আলাইহিসসালাম বলেন, পবিত্র কোরআন দেখে আমি বিস্মিত হই। সেই নিরক্ষর রসুল কেবল কিতাব ও প্রজ্ঞাই শেখাননি বরং আত্মশুদ্ধি লাভের উপায় শিখিয়েছেন, এমনকি আইয়াদাহুম বে রুহিম মিন, অর্থাৎ তিনি তাদেরকে স্বীয় নির্দেশে সাহায্য করে এ পর্যায়ে পৌঁছে দিয়েছেন। দেখো এবং গভীর দৃষ্টি দিয়ে দেখো, কোরআন সকল শ্রেণীর সন্ধানীকে তার লক্ষ্যে পৌঁছায় এবং সত্যতা ও সত্যের পিয়াসীকে পরিতৃপ্ত করে। তিনি আলাইহিসসালাম বলেন, ঐশী এলহাম দৃঢ় বিশ্বাস সৃষ্টির জন্য এসে থাকলেও পবিত্র কোরআন সেই সুমহান বিশ্বাসের ভিত রচনা করেছে যার কোনো তুলনাই হয় না। জামাতের সদস্যদের কোরআনের শিক্ষার উপর আমল করার নসিহত করতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন বায়াতের শর্তাবলীর মাঝেও তিনি এটিকে অন্তর্ভুক্ত করেছেন। বায়াতের ষষ্ঠ শর্ত যেটি, সেটি হলো সামাজিক কদাচার পরিহার করবে, কুপ্রবৃত্তির অধীন হবে না, আর কুরআনের অনুশাসন ষোলো আনা শিরোধার্য করবে এবং প্রত্যেক কাজে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে চলবে। কিন্তু অসাধু আলেম সম্প্রদায় যারা কাণ্ড জ্ঞানহীন, তাদের দৃষ্টিতে এরপরও আমরা নাকি পবিত্র কোরআনে পরিবর্তন পরিবর্ধনকারী। তিনি আলাইহিস সালাম বলেন, ঐশী কালাম কোরআনের কোন আয়াতকে পরিবর্তন পরিবর্ধন ও পরিমার্জন করা আর বাক্য বানানোর অধিকার আমরা রাখি না। পবিত্র কোরআনে আমরা কোনো পরিবর্তন পরিবর্ধন করতে পারি না, এতে কম বা বেশি করতে পারি না, আর কোনো ধরনের বাক্য বানানোরও আমাদের অনুমতি নেই। এটি হয়তো করা যেতে পারত যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন, তা যদি প্রমাণ হয় তাহলে ঠিক আছে, আমাদেরকে দেখাও। আর এটি প্রমাণিত হতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এমন পরিবর্তন বা পরিবর্ধন করেছেন। আর যতক্ষণ পর্যন্ত এমনটি প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোরআন এর ধারাবিন্যাসকে কোনোভাবে নষ্ট করতে পারি না, আর এতে আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো বাক্য যুক্ত করতে পারি না। যদি আমরা এমনটি করি তাহলে আল্লাহর দৃষ্টিতে আমরা দোষী এবং শাস্তিযোগ্য সাব্যস্ত হব। তিনি ইসলাম বলেন, এমনটি হওয়া যদি সম্ভবপরই না হয় তাহলে আমাদেরকে অপরাধী বলছো কেন? কিন্তু আমরা যদি এমনটি করে থাকি তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা অপরাধী সাব্যস্ত হব। অতএব হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম স্বয়ং পবিত্র কোরআনে সকল প্রকার পরিবর্তন ও পরিবর্ধনের আপত্তি খণ্ডন করে ঘোষণা দিয়েছেন যে আমরা যদি এমনটি করে থাকি তবে আমরা অপরাধী এবং আল্লাহ তাআলার দৃষ্টিতে শাস্তিযোগ্য সাব্যস্ত হব, আল্লাহ তাআলার দৃষ্টিতে শাস্তিযোগ্য হব। কিন্তু আমাদের বিরুদ্ধে যারা আপত্তি আরোপ করে তারা নিজেদেরকে খোদা তাআলার চেয়ে বড় মনে করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধী সাব্যস্ত না করলেও তারা আমাদেরকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দিতে চায়। যারা বর্তমানে এই বিষয়ে হট্টগোল করে, আল্লাহ তাআলা এমন লোকদের অনিষ্ট থেকে প্রত্যেক আহমদীকে রক্ষা করুন এবং তাদের অনিষ্টে তাদেরকে কবলিত করুন। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন অনুধাবন করার এবং এর অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। পাকিস্তানের আহমদীদের জন্য এবং পাকিস্তানের সার্বিক পরিস্থিতির জন্য দোয়া করুন। বুর্কিনা ফাসোর আহমদীদের জন্য এবং দেশের সার্বিক অবস্থার উন্নতির জন্য দোয়া করুন। বাংলাদেশের আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকেও সুরক্ষিত রাখুন। আজও সেখানে মৌলভীদের গণ্ডগোল করার কথা ছিল। পাকিস্তান এবং পৃথিবীর সবগুলো দেশ যেখানে আহমদী রয়েছে তাদের জন্য দোয়া করুন। যেমনটি আমি বলেছি, রমজান মাসও আগত প্রায়, এতে পবিত্র কোরআন পড়ার ও অনুধাবনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করার পাশাপাশি দোয়া করার প্রতিও বিশেষভাবে মনোযোগী হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং রমজান এর কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার সৌভাগ্য দিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুস্তাইনুস্তাগফিরুহু মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله أكبر.